বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ সোমবার 6ই মার্চ, 18ই ফাল্গুন এবং ফিরছি 15ই ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শটে 25 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/pearstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো দুটি বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-র প্রধান রাফায়েল গ্রোসির তেহরান সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। তারপর বাংলাদেশে পোল্ট্রির মূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলের উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ছাত্রীদের বিষ প্রয়োগের ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ, বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই। নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কার কর্মসূচির প্রতিবাদে মহড়া প্রশিক্ষণ বয়কট করল ইসরায়েলের রিজার্ভ পাইলটেরা। নির্বাচনের আগে সরকার বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দিতে চায়, অভিযোগ দলের মহাসচিব মির্জা ফখরুলের। এবং সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার আন্দোলন কলকাতা থেকে গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার আহ্বান নওশাদ সিদ্দিকীর। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন ছাত্রীদের উপর বিষ প্রয়োগের ঘটনা একটি জঘন্য অপরাধ, এই অপরাধ ক্ষমার অযোগ্য বলে তিনি উল্লেখ করেন। হযরত আয়াতুল্লাহ উজমা খামেনির কার্যালয়ের বার্তা বিভাগ জানিয়েছে সর্বোচ্চ নেতা গোয়েন্দা কর্মকর্তা সহ আইন প্রয়োগকারী সংস্থাকে এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার উপর জোর দেন। সর্বোচ্চ নেতা এই অপরাধকে জঘন্য এবং ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেন। এই অপরাধের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে বলেও উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। আয়াতুল্লাহ খামেনেই এই বিষ প্রয়োগের ঘটনাকে সমাজের সবচেয়ে নিরপরাধ শ্রেণী অর্থাৎ কোমলমতি শিশুদের বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচনা করেছেন। এই ঘটনা সমাজের মানসিক নিরাপত্তাহীনতা এবং পরিবারের জন্য উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি। সর্বোচ্চ নেতা অত্যন্ত কঠোরভাবে বলেন, প্রত্যেকেরই জেনে রাখা উচিত যে কেউই এই অপরাধের সঙ্গে জড়িত বলে চিহ্নিত হবে এবং দোষী সাব্যস্ত হবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেই শাস্তি দেখে অন্যরাও শিক্ষা নিতে পারবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে 3টি চারা রোপণ করার পর সর্বোচ্চ নেতা ছাত্রীদের বিষ প্রয়োগের বিষয়টি নিয়ে কথা বলেন। এ বছরের স্লোগান হচ্ছে প্রতি ইরানের জন্য 3টি চারা। আয়াতুল্লাহ খামেনেই বলেন, প্রত্যেক ইরানি যদি নির্বাচিত স্লোগানের ভিত্তিতে তিনটি করে চারা রোপণ করে, তবে 100 কোটি চারা রোপণের সরকারি পরিকল্পনা ফার্সি 1402 সাল থেকে আগামী 4 বছরের মধ্যে বাস্তবায়িত হয়ে যাবে। পরিবেশ সংরক্ষণে চারা রোপণের গুরুত্ব তুলে ধরে সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, জনগণের সহায়তায় 100 কোটি চারা রোপণ করা অসম্ভব নয়। বিশেষজ্ঞদের পরামর্শ তুলে ধরে তিনি বলেন, ফলের গাছ লাগানোর পাশাপাশি বনজ এবং কাঠের গাছের চারা রোপণ করাও গুরুত্বপূর্ণ, কেননা কাঠের ব্যবসা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা NPT রক্ষায় তাঁর দেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং এগুলোর ভিত্তিতেই ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হয়। পাশাপাশি ইরানের জাতীয় সংসদে যে কৌশলগত আইন প্রণয়ন করা হয়েছে সেটিও দেশের পরমাণু কর্মসূচি পরিচালনার ভিত্তি। এক্ষেত্রে পরমাণু সমঝোতা কোনো ভিত্তি হিসেবে কাজ করে না। IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির ইরান সফরের পর গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মোহাম্মদ ইসলামি। গ্রোসির সফর সম্পর্কে মন্তব্য জানতে চাইলে ইরানের এই কর্মকর্তা বলেন, IAEA এর সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখা উচিত হবে এবং সংস্থার সঙ্গে ইরানের বর্তমান যে সম্পর্ক তা থেকে ইহুদিবাদী ইসরায়েলকে কোনো রকমের সুযোগ নিতে দেওয়া যাবে না, যাতে এই সংস্থা তেহরানের উপর চাপ সৃষ্টি করতে পারে। তিনি জোর দিয়ে বলেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতার ভিত্তিতে কখনো তেহরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হয় না। পরমাণু সমঝোতা নিয়ে অন্য পক্ষ সহযোগিতা করছে না, সেক্ষেত্রে কোনোভাবেই এটি ইরানের পরমাণু কর্মসূচির ভিত্তি হতে পারে না। ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত বিচার বিভাগ সংস্কার কর্মসূচির প্রতিবাদে অংশ নিয়েছে বিমান বাহিনীর কয়েক ডজন রিজার্ভ পাইলট। তারা বলেছে, নেতানিয়াহুর বিতর্কিত কর্মসূচির প্রতিবাদে তারা একদিন প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না। গতকাল এক চিঠিতে 37 জন F-15 জঙ্গি বিমানের পাইলট জানিয়েছে, নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার প্রতিবাদে তারা বুধবারের প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না। ইসরায়েলের সামরিক বাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার ক্ষেত্রে দীর্ঘদিনের যে নিয়ম গড়ে উঠেছিল, 37 পাইলটের এই প্রশিক্ষণ কর্মসূচি বয়কট করার মধ্য দিয়ে তার কার্যত অবসান ঘটল। এটি ইসরায়েলের সামগ্রিক ব্যবস্থার উপর মারাত্মক আঘাত হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের বিমান বাহিনীকে ইহুদিবাদী সরকারের কৌশলগত বাহু হিসেবে দেখা হয় এবং যুদ্ধের সময় রিজার্ভ পাইলটদের উপর ইসরায়েল ব্যাপকভাবে নির্ভরশীল। ইসরায়েলি বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার অংশ হিসেবে নিয়মিতভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। ইউক্রেনের 2 পাইলটকে আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসন বিমানঘাটিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এই 2 পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমেরিকা যাচাই করতে চায় যে মার্কিন নির্মিত F-16 জঙ্গি বিমান সহ পশ্চিমা যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রে তাদের কতটা সময় লাগবে। মার্কিন টেলিভিশন চ্যানেল NBC এই খবর দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা NBC টেলিভিশনের সাংবাদিককে জানান, এরই মধ্যে ইউক্রেন থেকে 2 পাইলট অ্যারিজোনা বিমানঘাটিতে পৌঁছেছে। ওই কর্মকর্তা জানান, ইউক্রেন থেকে 2 পাইলট অ্যারিজোনা বিমানঘাটিতে এসে পৌঁছেছেন এবং আরও পাইলট আসার সম্ভাবনা রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। নির্বাচনের আগে সরকার BNP-কে মাঠ থেকে সরিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে রাজধানী ঢাকার গুলশানে BNP চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
নির্বাচনের আগে সরকার BNP-কে মাঠ থেকে সরিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে রাজধানী ঢাকার গুলশানে BNP চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, মিথ্যা ও গায়েবি মামলা, গ্রেপ্তার, ঘরে ঘরে তল্লাশি এবং হয়রানি করে নির্যাতন নিপীড়নের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে এই সরকার। তারা দেশকে BNP শূন্য করতে ব্যাপারোয়া ভূমিকা নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ক্ষমতা কুক্ষিগত করতে BNP-কে নেতৃত্বহীন করার লক্ষ্যে আওয়ামী লীগ আবারও পুরনো খেলায় মেতে উঠেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
30 ডিসেম্বরের মধ্যরাতের মহাভোট ডাকাতি নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন যেন আরো তীব্র মাত্রা লাভ করেছে। কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়ে চারিদিকে ভীতির বিস্তার ঘটাচ্ছে।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যাওয়া নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোই বিএনপির একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এখন, তাই তারা দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। সোমবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।
তাদের আন্দোলনে ভাটা নেমেছে, সে কারণে তারা এখন নাশকতার দিকে যাচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে। রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগলো কেন?
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কাউকে আলোচনার জন্য ডাকা হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, আমরা যা করি প্রকাশ্যে করি, আলোচনা হলে প্রকাশ্যেই হবে, তবে সেই সুযোগ এখনও দেখছি না, আমরা কাউকে আলোচনার জন্য ডাকছি না। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সংকট আমাদের দেশে নতুন নয়। কালো মেঘ ঘনীভূত হলেও তা কেটে গেছে। আমি আশাবাদী মানুষ, আমি মনে করি এই সংকট কেটে যাবে। ওবায়দুল কাদের বলেন, দুনিয়ার বিভিন্ন দেশে গণতন্ত্র আছে, নির্বাচন আছে, সরকার আছে, বিরোধী দল আছে, কিন্তু বাংলাদেশে এমন কিছু ঘটেনি যার জন্য যে সংবিধান আছে সেই সংবিধান পরিবর্তন করে যে কোনো প্রকার বিকল্প ব্যবস্থার মাধ্যমে নির্বাচন করতে হবে। আমরা কোনো পরিস্থিতিতে সংবিধানের প্রশ্নে ছাড় দেব না, সংবিধানের মধ্যেই সমাধান খুঁজতে হবে, এর বাইরে কোনো প্রস্তাব আমরা গ্রহণ করব না। ভারতের পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF এর বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সরকারি কর্মীদের মহার্গ ভাতার আন্দোলন কলকাতা থেকে গ্রামাঞ্চলেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF এর বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সরকারি কর্মীদের মহার্গ ভাতার আন্দোলনকে কলকাতা থেকে গ্রামাঞ্চলেও ছড়িয়ে দেওয়ার ডাক দিয়েছেন। আজ সোমবার ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী মহার্গ ভাতার দাবিতে সরকারি কর্মীদের আন্দোলনকে সমর্থন জানাতে কলকাতার ধর্মতলার শহীদ মিনারের কাছে ধর্ণা মঞ্চে উপস্থিত হন। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। এ সময় বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন,
আপনারা যথেষ্ট জ্ঞানীগুণী আছেন, আন্দোলনটা আপনাদের জ্ঞান গরিমাকে সামনে রেখে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এগিয়ে নিয়ে চলুন। আজকে কলকাতাতে এই আন্দোলনটা আছে, আগামী দিনে এটা অত্যন্ত গ্রাম আন্দোলনটা ছড়িয়ে দিতে হবে।
পশ্চিমবঙ্গে বকেয়া মহার্গ ভাতা বা DA প্রদানের দাবিতে 39 দিনে পড়েছে রাজ্যে সরকারি কর্মীদের আন্দোলন। অন্যদিকে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী 42 দিন জেলবন্দী হয়ে থাকার পর গত শনিবার মুক্তি পেয়ে তিনি আজই বিধানসভার অধিবেশনে যোগ দেন। সেখান থেকে বেরিয়ে তিনি মহার্গ ভাতার দাবিতে সরকারি কর্মীদের আন্দোলনকে সমর্থন জানাতে কলকাতার ধর্মতলার শহীদ মিনারের কাছে ধর্ণা মঞ্চে উপস্থিত হন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের দাবিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানের দায়ের করা পিটিশন খারিজ করে দিয়েছে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা জজ আদালত। এর ফলে ইমরান খানের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা ছিল তা বহাল থাকল। ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালতের বিচারক জাফর ইকবাল এই আদেশ দেন। ইমরান খানের পক্ষে তাঁর আইনজীবী কায়সার ইমাম, ব্যারিস্টার গোহর এবং আলী বুখারি অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবালের আদালতে একটি পিটিশন দায়ের করেন। শুনানিকালে আইনজীবী কায়সার ইমাম বলেন, ইমরান খানের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
হয়েছে যা কোনোভাবে ঠেকিয়ে রাখা হয়েছে। এর আগে ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সৃষ্ট হয় চরম উত্তেজনা। তার বক্তব্য এবং সংবাদ সম্মেলন সম্প্রচারে টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি নিষেধাজ্ঞা দিয়েছে। ইমরান খানের বক্তব্য প্রচার করার প্রায় দুঘণ্টার মধ্যে নিয়ন্ত্রক সংস্থা ARY নিউজের লাইসেন্স সাসপেন্ড করেছে। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চীন যদি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে তাহলে বেইজিংকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। ইউরোপের কর্মকর্তারা যখন প্রকাশ্যে স্বীকার করছেন যে এখন পর্যন্ত চীন রাশিয়াকে অস্ত্র দিয়েছে এমন কোনো প্রমাণ তারা দেখছেন না, তখন শোলস এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। আমেরিকায় সংক্ষিপ্ত সফরের সময় মার্কিন টেলিভিশন চ্যানেল CNN-কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন জার্মান চ্যান্সেলর। তার কাছে জানতে চাওয়া হয়, চীন যদি রাশিয়াকে অস্ত্র দেয় তাহলে জার্মানি তার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে। জবাবে তিনি বললেন, রাশিয়াকে চীন অস্ত্র দিলে আমি মনে করি নিজেকে তার পরিণতি ভোগ করতে হবে, তবে আমরা এমন একটি স্তরে রয়েছি যেখান থেকে আমরা চেষ্টা করছি এই অস্ত্র দেওয়ার ঘটনা যেন না ঘটে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
রেডিও তেহরান থেকে অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি শনিবার সন্ধ্যায় তেহরান থেকে ভিয়েনা বিমানবন্দরে পৌঁছে বলেন, ইরান সরকারের সাথে আমার আলোচনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমি মনে করি এই বিষয়ে একটি ইতিবাচক ফলাফল শীঘ্রই আমরা দেখতে পাব। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছি আমি বাবুল আখতার। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি শনিবার সন্ধ্যায় তেহরান থেকে ভিয়েনা বিমানবন্দরে পৌঁছে বলেন, শীঘ্রই ইরানি পক্ষের সাথে প্রযুক্তিগত বৈঠক অনুষ্ঠিত হবে এবং কিছু নজরদারি সরঞ্জাম শীঘ্রই ইরানে চালু করা হবে। গ্রোসি বলেন, আমি বিশ্বাস করি যে ইরান সরকারের সাথে আমার আলোচনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি আরো বলেন, আমি মনে করি এ বিষয়ে একটি ইতিবাচক ফলাফল শীঘ্রই আমরা দেখতে পাব। একটি প্রতিনিধি দলের নেতৃত্বে গত শুক্রবার দুদিনের সফরে গ্রোসি তেহরান পৌঁছান। তিনি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামের সাথে দুই দফা আলোচনা করেন এবং এরপর একটি যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। এছাড়া রাফায়েল গ্রোসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান এবং প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ প্রসঙ্গে রাফায়েল গ্রোসি আরও বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার অত্যন্ত গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে, এর ফলে ভবিষ্যতে তার সংস্থার সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী হওয়ার পথ সুগম হয়েছে। IAEA-র মহাপরিচালক একথা স্বীকার করেন যে জনগণের জীবন মান উন্নয়নের জন্য পারমাণবিক জ্বালানি ব্যবহারের বিকল্প নেই। ইরানে গ্রোসির ইতিবাচক সফর এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে তেহরানের ইতিবাচক গঠনমূলক দৃষ্টিভঙ্গি একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে বিশ্ব সমাজকে স্পষ্ট করার ক্ষেত্রে তেহরানের সদিচ্ছার একটি লক্ষণ, অন্যদিকে পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে প্রপাগান্ডা ও পক্ষপাতমূলক দাবিকে মিথ্যা প্রতিপন্ন করার একটি পদক্ষেপ বলে মনে করা হয়। গ্রোসি তেহরানে দুদিনের সফর শেষে এবং ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক ও আলোচনা শেষে ইরানের পরমাণু শক্তি সংস্থা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা দুই পক্ষের সহযোগিতার বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। এই বিবৃতিতে উল্লেখ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হল যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং ইরানের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব, এর ফলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধিকার ও স্বার্থ পুরোপুরি সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের বাজারে রেকর্ড ছাড়িয়েছে ব্রয়লার মুরগির দাম। কয়েক সপ্তাহ ধরে এই মুরগির দাম দফায় দফায় বেড়ে 240 টাকায় গিয়ে ঠেকেছে। কোথাও আবার বিক্রি হচ্ছে 250 টাকা কেজি ধরেও। হঠাৎ কেন এমন অসহনীয় হয়ে উঠল বাজার, তা নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি।
বাংলাদেশের বাজারে রেকর্ড ছাড়িয়েছে ব্রয়লার মুরগির দাম। কয়েক সপ্তাহ ধরে এই মুরগির দাম দফায় দফায় বেড়ে 240 টাকায় গিয়ে ঠেকেছে। কোথাও আবার বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরেও। রমজানের ঠিক আগে যদি এই দাম হয়, তাহলে রমজান মাসের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে শঙ্কায় আছেন সাধারণ ক্রেতা ও ভোক্তারা। এক মাসের ব্যবধানে বলতে গেলে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 100 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন, এই মুরগির দাম আগে কখনো এতটা বাড়েনি, এবার তার রেকর্ড ছাড়িয়েছে। এদিকে মুরগির দামের এই বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন খোদ বিক্রেতারাও। হঠাৎ কেন এমন অসহনীয় হয়ে উঠল বাজার, এ প্রশ্নের জবাবে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার বলেন,
যখন আমাদের উৎপাদন থাকে পর্যাপ্ত পরিমাণে, তখন তারা তাদের পণ্যটা বিক্রির জন্য তারা পণ্যের দামটা কমিয়ে দেন, যেহেতু 130 টাকা তার খরচ। কিন্তু আমার পণ্য যখন না থাকে, দেখেন এখন 220 টাকা চলতেছে, 250 টাকা হবে।
তবে ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হাসান বলেন,
উৎপাদন কমে গেছে লস করার জন্য, এই জন্য বাচ্চা উৎপাদনও কমে গেছে।
তাহলে নিয়ন্ত্রণহীন মুরগির এই দাম বৃদ্ধিকে নিয়ন্ত্রণ কে করছে? যার জবাবে সুমন হাওলাদার বলেন,
মূলত এটা একটা ফাঁদ। বাংলাদেশের পোল্ট্রি সেক্টরের যে একটা বাজার আছে ভোক্তাদের জিম্মি করার একটা কৌশল।
যে চাহিদা ছিল সেটির যোগান দিতে হিমশিম খেতে হয়েছে। এর পেছনে কারণ হচ্ছে ডিম এবং মুরগির ন্যায্য মূল্য না পেয়ে খামারিরা খামার বন্ধ করে দিয়েছেন।
50,000 টাকা করে মিনিমাম লস করছে, তাহলে সারা বাংলাদেশে 80% খামারি যদি দুইটা বেস পালন করে 1,000 করে, তাহলে 1 লাখ টাকা করে লস।
ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের তথ্য বলছে, সাধারণত ব্রিডার ফার্মগুলো প্রতি সপ্তাহে 1,80,00,000 ব্রয়লারের বাচ্চা উৎপাদন করে, যা চলে যায় খামারে। সেখান থেকে সেটি 28 থেকে 35 দিনের মধ্যে বাজারে চলে আসে। কিন্তু লাগাতার লোকসানে গত 1.5 বছর বহু খামার বন্ধ হয়ে যাওয়ায় বাচ্চার দাম নেমে আসে 5 থেকে 9 টাকায়, যা উৎপাদন খরচের চেয়ে অন্তত 30 টাকা কম। বড় অঙ্কের এই লোকসান ঠেকাতে গত মাসের শুরু থেকে বাচ্চার উৎপাদন নামিয়ে আনা হয় 1,30,00,000, অর্থাৎ স্বাভাবিক চাহিদার বিপরীতে প্রতি সপ্তাহে মুরগির উৎপাদন কমতে থাকে 50,00,000 করে। বর্তমান বাজারে এসে এই সংকটেরই মাশুল গুনছেন সাধারণ ভোক্তারা। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক অনুষ্ঠান প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন, আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিসসালাম বলেছেন, মানুষের সুখ তখনই আসে যখন সে নিজেকে বিদ্বেষ ও প্রতিশোধ পরায়ণতা থেকে মুক্ত রাখে।
আমরা সবাই বিদ্বেষ ও প্রতিশোধ পরায়ণতা থেকে মুক্ত থাকার চেষ্টা করব। এ প্রত্যাশে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে বাংলাদেশের নওগাঁ জেলার মান্দ্রা উপজেলার সেতু রেডিও ফ্যান ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ সরকার।
সুলতান মাহমুদ ভাই বোধহয় অনেকদিন পর চিঠি লিখলেন, তো কি লিখেছেন তিনি?
হ্যাঁ, প্রায় এক বছর পর সুলতান মাহমুদ ভাই চিঠি লিখেছেন। এই চিঠিতে তিনি নারী মানবফুল শীর্ষক অনুষ্ঠানের প্রশংসা করে লিখেছেন,
রেডিও তেহরানের সাপ্তাহিক পরিবেশনা নারী মানব ফুল একটি অসাধারণ অনুষ্ঠান যা নারীদের পথিকৃত হিসেবে ভূমিকা রাখে। গত 19 ফেব্রুয়ারি নারী মানব ফুল অনুষ্ঠানটি ওয়েবসাইট থেকে শুনলাম। এই পর্বে অত্যন্ত সুনিপুণভাবে ইসলাম পূর্বযুগের আরব সমাজের নারীদের অমানবিক অবস্থার বিষয়ে আলোকপাত করা হয়েছে। এই ধরনের একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানকে আন্তরিক মোবারকবাদ।
সুলতান মাহমুদ সরকার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘদিন পর আবারও চিঠি লেখার জন্য। আশা করি এখন থেকে নিয়মিত আপনার চিঠি পাব। বাংলাদেশের পর এবার ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে আসা একটি চিঠি চেক করছি। এটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক তরুণ মৈত্র। সবাইকে বসন্তের পলাশ ফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, গত 1 মার্চ প্রচারিত বিশ্ব সংবাদ অতুলনীয় স্বাদ ও বৈচিত্র্যে পরিপূর্ণ ছিল। পরবর্তীতে স্বাস্থ্যকথা অনুষ্ঠানে মৃগী রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে বিশ্লেষণমূলক আলোচনা শুনেছি ডাক্তার আবু বকর সিদ্দিকের কাছ থেকে। আমার মতে রেডিও তেহরান বাংলা বিভাগ এখন একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র, কেননা এখান থেকে প্রতি সপ্তাহে বিভিন্ন রোগের কারণ ও প্রতিকার জেনে আমরা ভীষণ উপকৃত হই।
বিশ্ব সংবাদ ও স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য শ্রোতাবন্ধু তরুণ মৈত্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা খোঁচাপাড়া থেকে জননী বেতার শ্রোতা সংঘের সভাপতি আলী আহমেদ আরিফ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমার বয়স যখন 8 কিংবা 9 বছর তখন থেকে রেডিও তেহরান বেতারের সঙ্গে যুক্ত হই। এখন জীবনের তাগিদে পাড়ি জমিয়েছি রাজশাহীর লক্ষ্মীপুরে। এখন মাঝে মধ্যে অনুষ্ঠান শুনলেও কর্মব্যস্ততার কারণে নিয়মিত লেখা হচ্ছে না, তবে যতদিন বেঁচে আছি তেহরান বেতারের সঙ্গে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। চিঠির একাংশে এ শ্রোতাবন্ধু লিখেছেন, গত 27 ফেব্রুয়ারি প্রচারিত প্রিয়জন অনুষ্ঠানে আমিরুল মোমিনিন মানিকের ভাষার গানটি খুবই ভালো লেগেছে।
শৈশব থেকেই রেডিও তেহরানের সঙ্গে যুক্ত থাকার জন্য ভাই আলী আহমেদ আরিফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কুয়েত সিটি থেকে শাহজালাল হাজারি পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, ইথারের বন্ধু হয়ে রেডিও তেহরানের সাথে নিয়মিতই যুক্ত আছি সেই 90 দশকের পর থেকেই। রেডিও তেহরান বৈচিত্র্যময় নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের আত্মার খোরাক যোগাচ্ছে। সেই সঙ্গে আমরা শ্রোতারা এই বেতার থেকে পরকালের পাথেয় সংগ্রহ করে সমৃদ্ধ হচ্ছি। রেডিও তেহরান সম্পর্কে আমার মূল্যায়ন হল, রেডিও তেহরান যেন শ্রোতাদের নিকট এক জ্ঞানের ভাণ্ডার এবং এক মহাসাগর, যা থেকে শ্রোতারা প্রতিনিয়ত কুড়িয়ে নিচ্ছে মণি, মুক্তা, হীরা আর জহরক। তো শ্রোতাবান্ধব, রেডিও তেহরান আমাদের জন্য আল্লাহর প্রদত্ত এক বিশেষ নিয়ামত, যার মাধ্যমে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তির সুবাস ছড়িয়ে পড়তে পারে।
রেডিও তেহরানের গুরুত্ব সম্পর্কে আপনার মতামতটি আমাদেরকে সত্যিই প্রেরণা যোগাবে। তো চমৎকার মতামতটির জন্য শাহজালাল হাজারি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বলরামপুর থেকে সুরজিৎ মহান্তি পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি রেডিও তেহরানের ভারত মনিটর নাজিমুদ্দিন ভাইয়ের মাধ্যমে রেডিও তেহরানের খোঁজ পান জানিয়ে লিখেছেন, রেডিও তেহরান একটি উৎকৃষ্ট গণমাধ্যম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই গণমাধ্যমটি শর্টওয়েভের পাশাপাশি ফেসবুক ইউটিউবে নিয়মিত অনুষ্ঠান প্রচার করছে। রেডিও তেহরান যেসব অনুষ্ঠান প্রচার করছে সেগুলো সময় উপযোগী। প্রিয়জন অনুষ্ঠানটি শ্রোতাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের জন্য শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করে।
প্রিয়জন সহ রেডিও তেহরানের অনুষ্ঠানমালা সম্পর্কে আপনার মতামত জেনে আমাদেরও ভালো লাগছে। তো মতামতের জন্য আপনাকে আর রেডিও তেহরানের সন্ধান দেয় নাজিমুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের গোপালগঞ্জের জলির পাড় থেকে বিধানচন্দ্র টিকাদার পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি। তিনি লিখেছেন, বস্তুনিষ্ঠ সংবাদের জন্য রেডিও তেহরানের সংবাদকেই আমি সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। দৃষ্টিপাতও আমার খুব প্রিয় অনুষ্ঠান। প্রিয়জন অনুষ্ঠানে আমি নিয়মিত মেইল করে থাকি এবং আমার মেইল পড়াও হয়। বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা জানিয়ে অনেকেই মেইল করেছেন, তাদের মেইল শুনলাম। আমি মনে করি শুধু কয়েকজন নির্দিষ্ট শ্রোতাকে গুরুত্ব না দিয়ে আমাদের মতো শ্রোতাদেরকেও গুরুত্ব দেওয়া হলে শ্রোতা সংখ্যা অনেক বাড়বে।
ভাই বিধানচন্দ্র টিকাদার, আমরা নবীন প্রবীণ সকল শ্রোতাকেই সমান গুরুত্ব দিয়ে থাকি। প্রিয়জনে মানসম্মত চিঠির জবাব দেওয়ার পাশাপাশি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়। রেডিও তেহরানের শ্রোতাবৃদ্ধিতে আপনি সহ সিনিয়র শ্রোতাদের আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানাচ্ছি। চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব বাংলাদেশের একজন সিনিয়র শ্রোতা ও বেতার শ্রোতা সংগঠকের সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম রিপন। আমার হোম ডিস্ট্রিক্ট নাটোর জেলায়। আমি পেশায় একজন প্রকৌশলী, সিভিল ইঞ্জিনিয়ার। রুয়েটা আমার পড়াশোনা। আমি 2003 সালে পাশে বের হওয়ার পরে এখন ঢাকাতে অবস্থান করছি। শ্রোতা নেটওয়ার্কিং বা শ্রোতা বৃদ্ধিকরণের সাথে সংগঠক হিসেবে অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে আমি জড়িত। ইন দ্য মিনটাইম আমরা আইএনবি ফ্যান ক্লাব ঢাকা গঠন করেছি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে।
ভাই মঞ্জুরুল আলম রিপন, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনি রেডিও শোনেন কবে থেকে আর রেডিও তেহরানের সঙ্গে পরিচয় বা কবে এবং কিভাবে?
আমার বেতারের সাথে আমার যোগসূত্র তৈরি হয় 90 দশক থেকে। সর্বপ্রথম আমি 100 টাকা দামের একটা রেডিও কিনেছিলাম আমার গ্রামের একটা ছোট ভাইয়ের কাছ থেকে। সেই রেডিওতেই প্রথম আমার বাংলাদেশ বেতারের হাতে করি। তারপরে ডয়েচে ভেলে, রেডিও ভেরিটাস এশিয়া, চীন আন্তর্জাতিক বেতার, এবং এইভাবে ধারাবাহিকভাবে রেডিও তেহরানের সাথে আমার যোগসূত্র ঘটে। মেবি সালটা 1991 কি 92।
তো ঠিক কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি এতদিন ধরে এ বেতারের অনুষ্ঠান শুনছেন?
রেডিও তেহরানের সবচেয়ে ভালো দিক হলো আন্তর্জাতিক পরিমণ্ডলের সম্পর্ক থেকে শুরু করে ইসলামের আদর্শে একজন মানুষ কিভাবে গড়ে উঠবে, সেই আদর্শের দিক নির্দেশনা হিসেবে প্রতিটি বিষয়কে রেডিও তেহরান অত্যন্ত খুব সুন্দর ভাবে, সুবিন্যস্ত ভাবে সেই আগের সময় থেকেই এখনো মানে প্রচার করে আসছে।
আচ্ছা রিপন ভাই, আপনি রেডিও শোনার পাশাপাশি বেতার শ্রোতা ক্লাবও পরিচালনা করে থাকেন। সম্প্রতি ঢাকায় IRIB ফ্যান ক্লাব গঠন করেছেন। ক্লাবটির লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে কিছু বলবেন কি?
তেহরানকে নিয়ে আমি মনে করি যে এখনো আমাদের শ্রোতাদের ভিতরে এটাকে নেটওয়ার্কিং গড়ে তোলা উচিত এবং এটাকে নিয়ে কাজ করা উচিত। সেই স্বার্থেই আমরা ফেব্রুয়ারি 10 তারিখে আইএনবি ফ্যান ক্লাব ঢাকা গঠন করেছি। এবং এই আইএনবি ফ্যান ক্লাব ঢাকা গঠনের অন্যতম লক্ষ্য হলো যে আমাদের এই শ্রোতা নেটওয়ার্কিং এর ভেতরে আমরা যাতে একজন আরেকজনের সাথে আমাদের সম্পৃক্তি গুলো গড়ে তুলতে পারি। এবং আমরা যদি আমাদের গোলের কথা বলি, তাহলে এই গোলের ভেতরে আমরা হচ্ছে যেটা আমরা অলরেডি অনুষ্ঠানে ঘোষণা করেছি যে আমরা একটা জাতীয়ভাবে বছরে একবার হলেও আমরা বাংলাদেশ এবং ভারতের শ্রোতা যারা আসতেছেন, এটা মোস্ট ওয়েলকাম, সবাইকে নিয়ে আমরা একটা জাতীয়ভাবে শ্রোতা সম্মেলন করব। এর পাশাপাশি আমাদের মান্থলি একটা কুইজ কম্পিটিশন থাকবে, সামাজিক কিছু অ্যাক্টিভিটিস এবং রেডিও তেহরানের সাথে আমাদের যে নেটওয়ার্ক এটা একদম পরিপূর্ণ থাকবে।
তো আইআরআইবি ফ্যান ক্লাব গঠনের উদ্দেশ্য সফল হোক আমরা সেই কামনাই করি। সবশেষে রেডিও তেহরানের সার্বিক মানোন্নয়নে আপনার কোনো পরামর্শ থাকলে দিতে পারেন?
ই কিউএসএল এর সাথে একটা হাফ কিউএসএল যদি সেটা মাসে না হোক অ্যাটলিস্ট একজন শো থাকে যারা নিয়মিত রেগুলার কিউএসএল মানে রিসেপশন লগগুলো পূরণ করে পাঠাচ্ছে, তাদেরকে তিন মাসের ইন্টারভেলে একটা কিউএসএল কার্ডও যদি ডাকে পাঠানো যায় তাহলে আমি মনে করি যে আগের যে ডাক যোগের সাথে আমাদের যে রেডিও তেহরানের যে ভালোবাসা সেই ভালোবাসার হয়তো যোগসূত্রটা নতুন করে আবার তৈরি হবে।
আপনার পরামর্শগুলো আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য মঞ্জুরুল আলম রিপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থানার গাতোপোতা গ্রাম থেকে শহীদুল ইসলাম পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আমি নিয়মিত শুনি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনতে পাই যা আমার হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দেয় এবং মনকে সতেজ করে। এরপর শুনতে পাই সত্য ও নিরপেক্ষ বস্তুনিষ্ঠ বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাত। আর নিয়মিত পরিবেশনা, কথাবার্তা অনুষ্ঠান থাকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জনপ্রিয় পত্রপত্রিকার শিরোনাম ও বিশ্লেষণ। সাপ্তাহিক অনুষ্ঠানগুলির মধ্যে রংধনু এবং প্রিয়জন অনুষ্ঠানটি আমার খুবই ভালো লাগে।
আমাদের প্রাত্যহিক ও সাপ্তাহিক অনুষ্ঠানগুলো সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করে ইমেইল পাঠানোয় ভাই শহীদুল ইসলাম আপনাকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দক্ষিণ বন্দর কর্মকারপট্টি থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘের সভাপতি।
তিনি কি এই মেইলে তার ক্লাব কার্যক্রম সম্পর্কে কিছু লিখেছেন?
না, তেমন কিছু দেখছি না। কেবল জানিয়েছেন তার ক্লাবের সদস্যরাও আমাদের অনুষ্ঠানের প্রশংসা করেন। এরপর কৌশিকদা আমাদের দুটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে লিখেছেন, গত 1 ফেব্রুয়ারি তারিখে স্বাস্থ্যগতা অনুষ্ঠানটি ছিল খুবই চমৎকার। আমার পরিবারবর্গ নিয়ে একসঙ্গে অনুষ্ঠান শুনে খুব উপকৃত হয়েছি এবং অনেক অজানা তথ্য পেয়েছি। আর গত 27 ফেব্রুয়ারি তারিখে প্রিয়জন অনুষ্ঠানটিও খুব ভালো লেগেছে বলে জানিয়েছেন
ভাই কৃষ্ণ কর্মকার কৌশিক। আমাদের অনুষ্ঠানমালা আপনার ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগলো। আশা করি আপনার ক্লাব কার্যক্রম সম্পর্কে জানাবেন। আসরের পরের মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বড়ইপাড়া থেকে, আর লিখেছেন এস এম নাজিমুদ্দিন। রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের জন্য বসন্তের একরাশ শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, গত 26 ফেব্রুয়ারি ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি শুনলাম। কারবালার বিশ্বনন্দিত মহাবিপ্লবের ঘটনায় ইমাম হুসাইন আলাইহিস সালামের একমাত্র যে পুত্র বেঁচেছিলেন তিনি হলেন ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম। অর্থাৎ তিনিই ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র বংশধারার বা আহলে বাইতের একমাত্র পুরুষ সদস্য যিনি কারবালার ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছিলেন। এমন একজন মহান ব্যক্তিত্বের শুভ জন্মদিন উপলক্ষে রেডিও তেহরান যথার্থতার সাথে শ্রদ্ধাভরে স্মরণ করেছে। আমরাও তার সাথে একাত্ম হতে পেরে ধন্য হয়েছি। ইতিহাসের এমন অসামান্য ব্যক্তিত্ব সম্পর্কে জানার সুযোগ করে দেবার জন্য শুকরিয়া জানাই।
ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। মতামতের জন্য নাজিমুদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরে নির্ধারিত সময় শেষ হয়ে এলো। অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি আবৃত্তি। স্বাধীনতা শিরোনামের কবিতাটি লিখেছেন কবি আসাদ বিন হাফিজ, আর আবৃত্তি করেছেন আবৃত্তি বাংলাদেশের সভাপতি মোস্তাগিসুর রহমান রতন।
ঘড়িটা উঠছিল, আকাশ ছিল স্বচ্ছ ও নির্মল, উল্লাস মুখর খরগোশের বাচ্চার মতো। ঘড়িটা ছিল চঞ্চল, সেদিকে তাকিয়ে আমি একটু একটু বুঝতে শিখলাম একজন যুবক কেন তার বর্ণালী ভবিষ্যৎ সম্পূর্ণ দ্বিধাহীন, হাসতে হাসতে সঁপে দেয় সামান্য একটা বুলেটের কাছে। এভাবেই আমি প্রথম স্বাধীনতার সবক পাঠ করি। কিশোরের হাতে ছিল লাটাই, চোখে চিকচিক আনন্দ, মুখে তৃপ্তির প্রলেপ। আকাশ থেকে ঘড়িটা তাকিয়েছিল সেদিকে, দৃষ্টিতে তার আস্থা ও বিশ্বাস, প্রভুকে আনন্দ ও তৃপ্তি দানের হিরণময় প্রভা। সেদিকে তাকিয়ে আমার মনে হল, প্রভুর সাথে সামান্য বিচ্ছেদ কেবল স্বাধীনতায় বিপন্ন করে না, আপন অস্তিত্বেরও ঘটাতে পারে সমূহ বিনাশ। এভাবে আমি স্বাধীনতার নাকমূল খুঁজে পেলাম। আমি আমার স্বাধীনতাকে ভালোবাসতে গিয়ে, অস্তিত্বকে ভালোবাসতে গিয়ে ঘড়িটার মতো প্রজাপতি হয়ে উঠতে থাকলাম প্রভুর দৃষ্টি সীমানায়।
মোস্তাগিসুর রহমান রতন ভাইয়ের চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলেন, আশা করি ভালো লেগেছে আপনাদের। তো শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো এবং সুস্থ থাকুন, আবারও এই কামনা করে বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
পত্রপত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতাবন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আজ সোমবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে রাজনীতি ও অর্থনৈতিক অঙ্গনের খবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। ঢাকার শিরোনাম, আমরা কাউকে আলোচনার জন্য ডাকছি না, ওবায়দুল কাদের, দৈনিক মানবজমিন। সরকার আবার পুরনো খেলায় মেতে উঠেছে, মির্জা ফখরুল, দৈনিক নয়া দিগন্ত। আমিরের সঙ্গে শেখ হাসিনার বৈঠক, কাতারের কাছে আরও 1 মিলিয়ন টন এলএনজি চায় বাংলাদেশ, বণিক বার্তা। আদানির বিদ্যুৎ আমদানির চুক্তি বাতিল চান জাফরুল্লাহ চৌধুরী, যুগান্তর। মুরগি খামারি পর্যায়ে কেজি 160 টাকা, ঢাকায় ঢুকতেই 250, কালের কণ্ঠ। 2000 ঝোপটি পুড়িয়ে থামল রোহিঙ্গা ক্যাম্পের আগুন, দৈনিক বাংলা। এবার কলকাতার কয়েকটি শিরোনাম। কেন্দ্রের চেয়ে রাজ্যে ছুটি বেশি দেই আমরা, বেতন কাঠামো তো তফাত, ডিএ নিয়ে পাল্টা যুক্তি মমতার আনন্দবাজার পত্রিকা। বিরতিতে রুক্তির যোগী মমতার মধ্যে ফারাক নেই মোহাম্মদ সেলিম। সরাসরি গরিবদের ব্যাংকে টাকা পাঠিয়ে 2.16 লক্ষ কোটি সাশ্রয় করেছে মোদী সরকার, হিন্দুস্তান টাইমস। 14 দিনের জেল হেফাজত সিসোদিয়ার, পূবের কলম। শ্রোতাবন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিএনপি মহাসচিবের পাল্টাপাল্টি বক্তব্য অধিকাংশ পত্রিকার অনলাইন সংস্করণে গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। দৈনিক মানবজমিন লিখেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কাউকে আলোচনার জন্য ডাকা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা যা করি প্রকাশ্যে করি, গণতন্ত্র ব্যাকডোরে আলোচনা নয়, আলোচনা হলে প্রকাশ্যেই হবে, তবে সেই সুযোগ এখন দেখছি না, আমরা কাউকে আলোচনার জন্য ডাকছি না। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সংকট আমাদের দেশে নতুন নয়, কালো মেঘ ঘনীভূত হলেও তা কেটেও গেছে। আমি আশাবাদী মানুষ, আমি মনে করি এই সংকট কেটে যাবে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অনির্বাচিত অবৈধ সরকার ক্ষমতা কক্ষিগত করে রাখার জন্য এবং বিএনপিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে আবার পুরনো খেলায় মেতে উঠেছে। মিথ্যা গায়েবী মামলা, গ্রেপ্তার, ঘরে ঘরে তল্লাশি এবং হয়রানি করে নির্যাতন নিপীড়নের মাত্রা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আজ সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবরটি দৈনিক নয়াদিগন্তে প্রকাশিত হয়েছে। কাতারের কাছে আরও 1 মিলিয়ন টন এলএনজি চায় বাংলাদেশ, এই শিরোনামে বণিক বার্তায় প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে বছরে আরও 1 মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি চেয়েছেন। স্থানীয় সময় রোববার কাতারের দোহায় ন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এ সময় তিনি এ জ্বালানি চান। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে জ্বালানি দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের আমির। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। ভারতের আদানির সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি বিবেকবান দেশপ্রেমিক মানুষকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, বিবেক বর্জিত ও দেশের স্বার্থবিরোধী বিদ্যুৎ চুক্তি আদানি পাওয়ার গ্রুপের সঙ্গে করা হয়েছে, এই চুক্তি বাতিল করতে হবে। মুরগি খামারি পর্যায়ে কেজি 160 টাকা, ঢাকায় ঢুকতেই 250, সেই শিরোনামে কালের কণ্ঠে প্রকাশিত খবরে বলা হয়েছে, 2 মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে 100 টাকা পর্যন্ত দাম বেড়ে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দামও বাড়ছে পাল্লা দিয়ে, এ ধরনের মুরগি বিক্রি হচ্ছে কেজি 350 টাকায়। কক্সবাজারের উখিয়ার বালুখালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে লাগা ভয়াবহ আগুনে ওই ক্যাম্পের 2000-এরও বেশি অস্থায়ী ঝুপড়ি ঘর পুড়ে গেছে। রোববার দুপুর 2:30টার দিকে লাগা ওই আগুনে আংশিক পুড়েছে 10 ও 12 নম্বর ক্যাম্পের কিছু অংশ। ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করছি 2000-এর বেশি ঘর বাড়ি পুড়ে গেছে, এর মধ্যে আছে 25টি মসজিদ এবং মাদ্রাসা। এছাড়া হাসপাতাল ও হেলথ সেন্টার সহ 15টি প্রতিষ্ঠান পুড়েছে। নাশকতার উদ্দেশ্যে কেউ আগুন লাগিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে মিজানুর রহমান জানান। শ্রোতা বন্ধুরা, এবার ভারতের বাংলা দৈনিকগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত তুলে ধরছি। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের প্রধান খবরে বলা হয়েছে, মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত, কেন্দ্রীয় সরকারের হারে ডিএ এর দাবিতে চলছে অবস্থান বিক্ষোভ। সেই বিক্ষোভ মঞ্চে গিয়ে সোমবার সমর্থন জানিয়ে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তারপরে বিধানসভায় এ নিয়ে মুখ খুললেন মমতার। টেনে আনলেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের ছুটি ফারাকের প্রসঙ্গ, বললেন দুই সরকারের কর্মচারীদের বেতন কাঠামের ফারাকের কথাও। একই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন 99% এবং 6% মিলিয়ে রাজ্যে 105% ডিএ দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ ত্রিপুরাতে বিজেপি যা করছে পশ্চিমবঙ্গে তৃণমূল সেই কাজই করছে বলে মন্তব্য করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রবিবার শিলিগুড়িতে সাংবাদিকদের তিনি বলেছেন, কণ্ঠরোধ করতে উত্তরপ্রদেশের যোগী সরকার যেভাবে সাংবাদিকদের জেলে পড়ে সেভাবেই পশ্চিমবঙ্গে আইনজীবীদের গ্রেপ্তার করেছে তৃণমূলের পুলিশ। ত্রিপুরায় ঘর বাড়ি পুড়িয়ে বুলডোজারের রাজনীতি চালাচ্ছে বিজেপি। দুষ্কৃতি আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে, সাগর দিঘির উপনির্বাচন তারই প্রমাণ। খবরটি গণশক্তিতে প্রকাশিত হয়েছে। সরাসরি ব্যাংকে টাকা পাঠানোর ফলে প্রক্রিয়াটি অনেক বেশি দ্রুত এবং দুর্নীতিমুক্ত হয়েছে। তার মাধ্যমে ভারতের প্রায় 27 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সঞ্চয় হয়েছে ভারতীয় মুদ্রায়, যা 2.16 কোটি টাকারও বেশি। খবরটি হিন্দুস্তান টাইমসের। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেনের সেনারা সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের নভি আশকোল শহরে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে। স্থানীয় গভর্নর বিয়া স্লেসলাভ গ্লাদকভ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নভি আশকোল শহরে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল, ফলে ইউক্রেনের সেনাদের ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। আজ সকালে টেলিগ্রাম পোস্টে এসব কথা জানিয়েছেন গ্লাদকভ। প্রাথমিক তথ্য অনুসারে ইউক্রেনের ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের টুকরায় একজন রুশ নাগরিক আহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে আজ জার্মানি ও অস্ট্রিয়ায় ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। ছাত্রীদের বিষ প্রয়োগের ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিরোজমা খামেনি। নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কার কর্মসূচির প্রতিবাদে মহড়া প্রশিক্ষণ বয়কট করল ইসরায়েলের রিজার্ভ পাইলটরা। নির্বাচনের আগে সরকার বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দিতে চায় অভিযোগ দলের মহাসচিব মির্জা ফখরুলের। এবং সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার আন্দোলন কলকাতা থেকে গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার আহ্বান নৌশাদ সিদ্দিকের। শ্রোতাবন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.